ঈশিতা মুখোপাধ্যায়, আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অধ্যাপনা করছেন, কবে থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আপনি যোগ দেন?
1988 সাল থেকে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করি। আর 1987 সালে এখানে উইমেন স্টাডিজ রিসার্চ সেন্টার গঠিত হয়, এটার গবেষণার সঙ্গে যুক্ত হয়ে পড়ি।
তো এই যে উইমেন স্টাডিজ রিসার্চ আপনি বলছেন, এর পরিচালিকার পদে আপনি রয়েছেন, আপনার পিএইচডি সাবজেক্ট কি ছিল?
আমি পিএইচডি করি একেবারে অর্থনীতির বিষয়ে, অর্থনীতির দর্শন যেটা, আমি সেই বিষয়ে আমার গবেষণা করি। আমার থিসিসের বিষয় ছিল ইকোনমিক মেথোডোলজি বলা হয়, সেই বিষয়ের উপরে আমার কাজ, এবং অর্থনীতিতে অঙ্কের ব্যবহারের যে মেথোডোলজি তার ফিলসফি নিয়েই আমার কাজ।
আচ্ছা, আপনি উইমেন স্টাডিজ রিসার্চ বিষয়টা একটু আমাদেরকে বুঝিয়ে বলুন, কি করছেন এখানে, কি কি ধরনের কাজ হচ্ছে আপনাদের?
হ্যাঁ, আমি এখানে যে ধরনের কাজ করি, যদিও আমি মেথোডোলজি এবং একেবারেই দার্শনিকের কাজ সেখানে করেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি সেটা ছাড়াও কাজের ক্ষেত্রে, একদম বাস্তব ক্ষেত্রে, উন্নয়নের অর্থনীতির কাজের গবেষণার সঙ্গে যুক্ত হয়ে পড়ি। এবং সেভাবেই দেখতে গেলে উন্নয়নের মধ্যে যে লিঙ্গ ভারসাম্য, কোন উন্নয়নের কাজ, বিশেষত আমি যেহেতু একটু উন্নয়নশীল দেশে বসে কাজ করছি, ভারতের অর্থনীতি, ভারতের সামাজিক পরিবেশ, এইটা নিয়েই আমাকে বেশি মাথা ঘামাতে হয়েছে, এবং ভারতের মতন অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশ এবং ধীরে ধীরে আফ্রিকা, লাতিন আমেরিকা, এই ধরনের দেশের কাজ করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে কখনোই লিঙ্গ ভারসাম্য বাদিয়ে উন্নয়নের কথা বলা সম্ভব নয়। এখন রাষ্ট্রসংঘ এই কথা বলছে।
আপনি কি বাংলাদেশের মহিলাদের নিয়েও কিছু রিসার্চ করেছেন?
হ্যাঁ, কাজ করেছি, যেখানে আমি নারী পাচার নিয়ে কাজ করেছি। আমি দীর্ঘ, এটা আমার একেবারে সাম্প্রতিক বিষয়ের গবেষণা, গত 3-4 বছর ধরে আমি এটা নিয়ে কাজ করছি, নারী পাচার নিয়ে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নারী পাচার, নারী ও শিশু, কন্যা শিশু পাচার, সেখানে তো বাংলাদেশ, ভারত, নেপাল, এই দেশগুলো ভীষণভাবে একে অপরের সঙ্গে যুক্ত আছে। সেক্ষেত্রে কিছু বাংলাদেশের কে আসা যে রাস্তা, যে রুটের কথা বলা হচ্ছে, এটা নিয়ে কাজ করেছি, দেখেছি যে কোথায় সোর্স, কোথায় ডেস্টিনেশন, অর্থাৎ কোন জায়গা থেকে মেয়েদের কোথায় পাচার করা হচ্ছে।
আচ্ছা, এই যে ভারতবর্ষে মহিলাদের অবস্থান ও অগ্রগতি কি, সে সম্পর্কে কিছু বলুন।
ভারতবর্ষে একটা কথা ঠিক যে অন্যান্য অনেক দেশের থেকে ভারতে মহিলাদের আন্দোলন, নারী মুক্তির আন্দোলনের কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে। মানে ভারত স্বাধীন হওয়ার সময় স্বাধীনতার আন্দোলনে অনেক মেয়েরা এসেছে, ফলে ভারত স্বাধীন হওয়ার আন্দোলনের সময় থেকেই মেয়েদের একটা নারী মুক্তির আন্দোলন কিন্তু পাশাপাশি চলেছিল। তেভাগা, তেলেঙ্গানাতে অনেক মেয়েরা এসেছিলেন কাজ করতে, এবং তারা দেশের মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং তার পরবর্তী ধারাতেও আমরা দেখতে পাই কিন্তু ভারতীয় মহিলাদের আন্দোলনের একটা ধারাবাহিকতা আছে, এবং নানান বিষয়ে এই আন্দোলনের ফল আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে। যেমন একটি বিল, পারিবারিক নির্যাতন বিল, এই আন্দোলনের ফলেই গঠিত হয়েছে। এখনো পর্যন্ত পার্লামেন্টে যে বিষয় নিয়ে লড়াই করছেন মহিলারা, সেটা হচ্ছে 33% সংরক্ষণের দাবিতে, পার্লামেন্টে আসন সংরক্ষণের দাবি। তো আমাদের মেয়েদের জায়গাটা যদিও কেউ আটকায় না, কিন্তু স্বাভাবিকভাবে চলে আসছে না, ক্ষমতার জায়গায় মেয়েদের আসছে। নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রপতি মহিলা হলেন, এটা নিশ্চয়ই আমরা সবাই চেয়েছিলাম, এবং অনেকদিন পর চোখে সওয়ারও বিষয় আছে। এটা আমাদের এক মহিলা আন্দোলনের চাপ, এবং মহিলা আন্দোলন স্বাভাবিকভাবে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে চাপ ফেলেছে, তাই একটা দাবি ছিল সারা দেশের থেকেই, একটা দাবি।
আচ্ছা, আপনি ভারতে যে কন্যা হত্যা বা যৌতুক নিয়ে যে,
হ্যাঁ হ্যাঁ, ওই পণ প্রথা, এবং আরো আমাদের অনেকগুলি সমস্যা যেগুলো সামনে চলে এসেছে, মহিলা নারী আন্দোলনের সামনে চলে এসেছে, সামনের সারিতে, পণ একটা পুরনো পদ্ধতি, এই পদ্ধতির সাথে আধুনিক জীবনযাত্রাকে মেলানো যায় না। কিন্তু এটা একটা উদাহরণ যেখানে বিশ্বায়নের রাজনৈতিক অর্থনীতি একটি পুরনো পদ্ধতিকে, মানে যেটাকে পিছিয়ে পড়া পদ্ধতি, এই চূড়ান্ত ভোগবাদের অর্থনীতি পণ প্রথাকে আবার নতুন করে ফিরিয়ে এনেছে। যে কারণে যেসব সমাজে পণ প্রথা ছিল না, যেসব ধর্মীয় কমিউনিটিতে তো পণ প্রথা ছিল না, সব জায়গায় ছড়িয়ে গেছে, আদিবাসীদের মধ্যে ছড়িয়ে গেছে, মুসলমানদের মধ্যে ছড়িয়ে গেছে, উপজাতির মধ্যে ছড়িয়ে গেছে, এবং এখন তো এটা ছড়িয়ে গেছে নানান দেশে।
তার মানে এগিয়ে যাওয়ার চাইতে যেন পিছিয়ে গেছে,
এগিয়ে যাওয়ার চাইতে যেন পিছিয়ে গেছে। যত মেয়েরা এগিয়ে যেতে চাইছে, এগিয়ে এগোনো যে একেবারে যায়নি তা তো নয়, এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার পেছনে টেনে আনার শক্তিও কিন্তু ততটাই আবার শক্তিশালী হচ্ছে।
ঈশিতা মুখোপাধ্যায়, আপনি আমাদেরকে সময় দিয়ে কথা বলার জন্য অনেক ধন্যবাদ।